শুভ নববর্ষ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ইমেল বিষয়ে আলোচনা করব। গত সপ্তাহে তোমাদের একটু মেটেরিয়াল পাঠিয়েছিলাম, আশা করি সেটা পড়েছো। এই লেকচার শোনার পরে আরেকবার সেটা একটু দেখে নিতে হবে, তাহলে যা আলোচনা করছি আর একটু ভালোভাবে বুঝতে পারবে। ইমেল আজকালকার দিনে একটা প্রধান কমিউনিকেশন মিডিয়াম বা আদান প্রদানের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য তার খুঁটিনাটি আমাদের একটু রপ্ত করে নেওয়ার দরকার আছে। সব চাকরি বাকরিতেই আজকাল ইমেলের প্রয়োজন হচ্ছে। এটার বাইরেও একজন ব্যক্তি হিসেবে বা ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের প্রয়োজন হতেই পারে। কিরকম? একজন নাগরিক হিসেবে আমাদের সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজন হয় কমিউনিকেট করার, চিঠিপত্র দেওয়ার। আজকাল অনেক সময় ইমেলে কিন্তু নেওয়া হচ্ছে নানান রকম দরখাস্ত। এটা ছাড়াও একজন উপভোক্তা হিসেবে, ধরো একজন কনজিউমার হিসেবে কোনো সার্ভিস পাওয়ার জন্যে বা কোথাও থেকে ধরো কিছু কিনেছি, কমপ্লেন করতে হবে, অথবা কোনো মেনটেনেন্স সার্ভিস, তার জন্য খবর দিতে হবে, ইমেল অ্যাড্রেস অনেক সময় দেওয়া থাকে যার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। এবং ইমেল জিনিসটাকে অফিসিয়াল স্ট্যাটাস দেওয়া হয়, যেহেতু চিঠির মতোই। চিঠি যেমন একটা দপ্তরে জমা হলে সেটা থেকে যায় সেখানে, যদি তুমি একটা কপি রিসিভ করিয়ে নাও তাহলে তার রেফারেন্সে তুমি সবসময় আবার ফলো আপ করতে পারবে, আবার গিয়ে তাদের মনে করিয়ে দিতে পারবে যে অমুক তারিখে এই দরখাস্ত আমি করেছিলাম, তার ভিত্তিতে তুমি তোমার প্রশ্নটা আরেকবার তাদের কাছে উত্থাপন করতে পারবে। তো ইমেলও সেই রকম, একবার পাঠালে সেটা রেকর্ডে থাকে। ইমেল নিয়ে আমরা কিছুটা আলোচনা ক্লাসে করেই ছিলাম, আরো কিছু আলোচনা আজকে করব। প্রথম যেটা বলবো, ইমেলের ওপেনিং বা বাকি কন্টেন্ট কিরকম হবে সেটা কনটেক্সটের উপর নির্ভর করে। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে এই যে, যিনি ইমেল লিখছেন আর যাকে লিখছেন তাদের মধ্যে পরিচয়টা কিরকম সেটা অনেক সময় নির্ধারণ করে যে কতটা ফর্ম্যালিটির দরকার আছে। এখানে কয়েকটা ব্যাপার একটু ভালো করে বোঝার দরকার আছে, একটু ভেঙে বলছি আমি, ধীরে ধীরে মন দিয়ে শোনো। চিঠি লিখতে গিয়ে তোমরা শিখেছ যে ব্যক্তিগত বা পার্সোনাল চিঠি হয় বা অফিসিয়াল বা বিজনেস লেটার হয়, যেগুলো বিশেষ কোনো অফিসিয়াল দরকারে আমরা লিখে থাকি। বিজনেস মানে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য নয়, যে কোনো অফিসিয়াল কারণে চিঠি লেখাটাই হল বিজনেস লেটার। মানে কলেজেও তোমরা যে ছুটির জন্য যদি কেউ আবেদন করে, কেউ যদি দীর্ঘদিন আসতে না পারে, অসুস্থ হয়, তখন যে ছুটির জন্য তাকে যে চিঠি লিখে জানাতে হয় বা বিশেষ কোনো অনুমতি চাইলে তখন যে চিঠি লিখে জানাতে হয় সেটাও বিজনেস লেটারই। এখন ইমেলেও এই দুটো ভাগ আছে, কিন্তু অফিসিয়াল ইমেল আর অফিসিয়াল লেটার আমরা যেভাবে লিখতে শিখি তার মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমনি বৈসাদৃশ্যও আছে, সেইটা একটু ভালো করে বুঝে নেওয়ার দরকার। এখন মিল যেখানে আছে সেটা আলাদা করে খুব অসুবিধা হবে না বুঝতে, অমিলটা বুঝতেই একটু অসুবিধা হলেও হতে পারে। কারণ অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে যে ইমেল মাধ্যমটাই এমন যে এখানে একটু কনভারসেশনাল ভাবে কথা বলা যায়। মানে সাধারণত আমরা কারোর সামনে গিয়ে যেভাবে কথা বলতে পারি, অফিসিয়াল বিষয়ে হলেও বা ফোনে যেভাবে কথা বলতে পারি, সেইভাবে কিন্তু ইমেলও লিখতে পারি। বিজনেস লেটার আমরা সেইভাবে লিখি না, তার ভাষা একটু অন্য। তো এই জিনিসটাই, যখন যিনি লিখছেন আর যাকে লিখছেন তাদের মধ্যে যদি পরিচয় থাকে, তখন অনেক সময় এই ফর্ম্যালিটির ডিমান্ডটা থাকে না। আবার অনেক সময় থাকে, যদি একটা অনুমতি চাওয়ার ব্যাপার থাকে, তখন কিন্তু পুরোপুরি ফর্ম্যাল ভাবেই সেটা করতে হবে। এরপরে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট একটা টার্ম যেটা আমরা ইমেল ব্যবহার করতে গিয়ে বারবার দেখি। অ্যাটাচমেন্টটা কি? যে কোনো দরখাস্ত কোথাও দিতে গেলে সাধারণত আমাদের তার সঙ্গে কয়েকটা প্রমাণস্বরূপ কয়েকটা ডকুমেন্ট এর কপি দিতে হয়। তো ধরো কেউ, কোনো ছাত্র বা ছাত্রী যদি দীর্ঘদিন অসুস্থতার কারণে কলেজে এসে থাকতে না পারে, তখন তাকে একটা চিঠি দিতে হয় যে অমুক তারিখ থেকে অমুক তারিখ আমি অসুস্থ ছিলাম, তার জন্য আমি আসতে পারিনি, এখন আমি ফিট সার্টিফিকেট পেয়েছি, এখন আমি আসতে পারব। এবং এর সঙ্গে তাকে কি বলতে হয়, ইংরেজিতে লিখলে প্লিজ ফাইন্ড অ্যাটাচড বলেই বা প্লিজ ফাইন্ড এনক্লোজড বলে তাকে কপি দিতে হয়, ডাক্তারের প্রেসক্রিপশন এবং সার্টিফিকেটের কপি। তো মূল চিঠিটার সঙ্গে এগুলো যুক্ত করে কলেজে জমা দিতে হয়। তো তো এই জিনিসটাই, মানে ওই যে ডকুমেন্টগুলো দেওয়া হলো সেগুলো অ্যাটাচমেন্ট ওই চিঠির ক্ষেত্রে, এরকমই ইমেলের সঙ্গেও আমরা কিছু কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে পারি। যেমন এখন তোমাদের পড়াচ্ছি এরকম মাধ্যমে হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে এই সবকিছু যদি ইমেলেই পাঠাতাম, তাহলে এই যে ফাইলগুলো আমরা সাধারণত কম্পিউটারে ব্যবহার করি এগুলো কিন্তু ইমেলের সঙ্গে জুড়ে দেওয়া যেত। কেমন? ধরো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অথবা পিডিএফ, অথবা ছবি হলে জেপেগ বা টিআইএফএফ ফাইল বা পিএনজি ফাইল, তারপর অডিও ফাইল, তারপর ভিডিও ফাইল, পাওয়ার পয়েন্ট, এগুলো সবই ইমেলের সঙ্গে অ্যাটাচ করা যায়। হোয়াটসঅ্যাপ মেসেজে যেরকম একটা লিমিট থাকে 16 MB অবধি অ্যাটাচ করা যাবে, ইমেলেও লিমিট থাকে সাধারণত সেটা 25 MB। তো আচ্ছা, এরপরে যেটা আলোচনা করতে চাইব সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা। ইমেল জিনিসটা অফিসিয়াল, কর্পোরেট সংস্থায় বিশেষ করে তো ভীষণই ইমেলের আদান প্রদান হয়, কোম্পানির মধ্যেই, শুধু কোম্পানির বাইরের লোকের সঙ্গে যে হচ্ছে তা না, কোম্পানির নর্মাল ফাংশনিং এর জন্য লোকে সারাদিনেই অনেক ইমেল করে। তো এবার ইমেল যেহেতু যে যাকে পাঠাচ্ছে তার বাইরেও অন্যরা কিন্তু দেখে ফেলতে পারেন, সাধারণত সেটা হয়, ইমেল লিকও হয়, কিন্তু এখানে নর্মালি যাকে অ্যাড্রেস করা হয়েছে তারই শুধু সেটা দেখার কথা। এবং যদি কাজের স্বার্থে অন্য কাউকে সেই আলোচনায় যুক্ত করতে হয় বা অন্য কাউকে সেই ইমেলটা ফরওয়ার্ড করতে হয়, সাধারণত যিনি ইমেলটা লিখেছেন অরিজিনালি তার অনুমতি চাওয়াটাই দস্তুর। তবে অনেক সময় এটা করা হয় না, এবং সেইখানে নিজেকেই প্রোটেক্ট করার জন্য কোম্পানির তরফ থেকেই নির্দেশ থাকে প্রত্যেক কর্মীর ওপর, যে প্রত্যেক ইমেলের তলায় একটা ওয়ার্নিং মেসেজ যেন থাকে। এবার ওয়ার্নিং মেসেজটা কিরকম, দেখো তোমাদের যে মেটেরিয়াল পাঠিয়েছিলাম তার মধ্যে স্যাম্পল কয়েকটা ইমেল আছে, টপিং অ্যান্ড টেইলিং বলে যে সেকশনটা আছে সেখানে একটা স্যাম্পল ইমেল দেওয়া আছে, হাই জেসন দিয়ে শুরু হচ্ছে, সেখানে 1 থেকে 8 অব্দি নাম্বার করে ইমেলের বিভিন্ন পার্ট নির্দেশ করা হয়েছে। অষ্টম যে অংশটা আছে সেটা হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং মেসেজটা আমি একবার পড়ছি। This email is intended for the recipient only. It is private and confidential and should not be disclosed to a third party. থার্ড পার্টি হচ্ছে যিনি পাঠাচ্ছেন আর যিনি পাচ্ছেন ইমেলটা, মানে যাকে পাঠাচ্ছেন তিনি। এরা ছাড়া আর অন্য যে কোনো মানুষই কিন্তু থার্ড পার্টি। ফলে প্রথমেই জানিয়ে দেওয়া হলো যে আপনি পাচ্ছেন, অন্য কেউ ইমেলটা পড়লে তিনি থার্ড পার্টি এবং তার কাছে ডিসক্লোজ করার অনুমতি আমি দিচ্ছি না। তো হয় এই ভাষায় নয় এর কাছাকাছি ভাষায় এরকম একটা ওয়ার্নিং কর্পোরেট ইমেলে থাকে। অন্য ভাষা হলেও, মানে অন্য রকম সেন্টেন্সের ফ্রেমিং হলেও বক্তব্যটা একই থাকে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওই অ্যান ইমেল স্ট্র্যাটেজি বলে যে সেকশনটা আছে সেইটা। সেখানে দেখো পার্সপেক্টিভ যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করেছি এর আগে, তাই সোজাসুজি রিফ্লেকশনে চলে যাচ্ছে। এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি পড়ছি। ইট ইজ ইজি টু রেসপন্ড টু ইমেলস ইমোশনালি রাদার দ্যান র্যাশনালি। এই কথাটা ভীষণ 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 সত্যি। আমরা ইমেল পেলে ইমোশনালি রিয়্যাক্ট করাটা খুব সোজা, তার কারণ ইমেলের মধ্যে একটা তাৎক্ষণিকতা আছে। ঠিক যেমন মোবাইল ডেটাটা অন থাকলেই হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসে এবং সঙ্গে সঙ্গে তার উত্তরও করা যায়, ইমেলেরও কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই, প্রফেশনাল ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে ইমেলের উত্তর না দেওয়া ভালো। কেন? অনেক সময় ইমেলে আমি যে বার্তাটা পাচ্ছি সেটা আমার পছন্দসই না হতে পারে, তার মধ্যে কিছু থাকতে পারে যেটা আমার অনভিপ্রেত বা যেটা আমার অনুকূলে নয় এবং দেখে আমার বিরক্তির উদ্রেক হতে পারে, আমার রাগ হতে পারে। এবং তখনই যে কথাগুলো মাথায় আসছে লিখে যদি পাঠিয়ে দিই হিতে বিপরীত হতে পারে। ইমেলে একটা সুযোগ আছে যেটা আমাদের হোয়াটসঅ্যাপে নেই, সেটা হচ্ছে একটা উত্তর লিখে ড্রাফট করে রেখে দেওয়া যায়, যেটা ধরো এসএমএস এ আমরা করতে পারি, মেসেজটা আমরা ড্রাফট হিসেবে সেভ করতে পারি সঙ্গে সঙ্গে না পাঠিয়ে। তো ইমেল তো আরেকটু বড় পরিসর, বেশি কথা বলা যায়, বেশি কথা বলা যায় বলেই কিন্তু আবার বেশি ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকে। ফলে আমাদের সাবধান হওয়া উচিত সবসময়, যেটা মনে হলো সেটা লিখে আমরা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারি এবং নিজেকে আরেকটু সময় দিয়ে বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে তারপর মনে হলে পরিবর্তন করে আমরা পাঠাতে পারি, তাতে ফল ভালোই হতে পারে একমাত্র। এরপরের যে সেকশনটা রেসপন্স সেটাও খুব গুরুত্বপূর্ণ। এর যদি সারাংশ করি তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ইমেল পাঠিয়ে দেওয়ার আগে আমাদের সবসময় উচিত দেখে নেওয়া যে তাতে কোনো লেখার কোনো ত্রুটি আছে কিনা। সেটা গ্রামারের ভুল হতে পারে, সেটা বানানের ভুল হতে পারে, তথ্যের ভুল তো হতেই পারে, এখন সবটাই সামগ্রিকভাবে আমাদের দেখে নেওয়া উচিত। এখন বিশেষ করে এটা প্রফেশনাল কনটেক্সটে ভীষণ জরুরি। এটা মনে রাখবে যে একটা চাকরি ক্ষেত্রে সেখানে কিন্তু কিভাবে একজন নিজেকে এক্সপ্রেস করছে, কতটা দায়িত্বশীলভাবে কথা বলছে বা লিখছে সেটা সবসময় খুব গুরুত্বপূর্ণ। আরেকটি মানুষ, তিনি হয়তো ভালো ধারণা পোষণ করেন, তাহলেও প্রতি পদে কিন্তু আমরা যেভাবে কথা বলি বা লিখি, যেভাবে নিজেকে ব্যক্ত করছি, তার সবটা মিলিয়ে একটা কিন্তু অ্যাসেসমেন্ট হতে থাকে। যিনি ইমেলটা পাঠাচ্ছেন তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, যিনি ইমেলটা পড়ছেন তার মনে, ফলে সেইটা নিয়ে সবসময় সচেতন থাকতে হবে। এবং এই গ্রামার ইত্যাদি, এই বানান, এই জিনিসগুলো যদি ঠিক থাকে, তখন কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটাও আরো স্পষ্টভাবে বলা সম্ভব, এবং সেটা হলে কিন্তু কাজেরও সুবিধে, যিনি কাজটা করছেন, যার কাছে ইমেলটা যাচ্ছে, তারও সুবিধে, এবং তার সুবিধে বলেই যিনি পাঠাচ্ছেন তারও সুবিধে। এটা আরো মনে রাখতে হবে, কারণ কাজের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে যাকে ইমেল পাঠাচ্ছে তিনি ব্যস্ত, তার আরো কাজ আছে ওই ইমেলটা পড়া এবং তার উত্তর দেওয়া ছাড়া। তার কাজটা যতটা সহজ করে দিতে পারি সেটা আমার ভাবা উচিত, এবং সেটা ভাবলে আমি নিজের কাজটাই কিন্তু আখেরে সহজ করে দেব। আচ্ছা, এইখানে থামছি, আর একটুখানি আলোচনা বাকি রইল, সেটা আমরা এর পরে করব। যতটা আলোচনা হলো সেই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু জানাবে। তোমরা আমায় 5টা থেকে 7টা যেকোনো দিন ফোন করতে পারো, এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যদি ওই সময় ফোন করার অসুবিধা থাকে তখন অন্য সময় আমরা ঠিক করে নিতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যা প্রশ্ন করবে সেটা যদি আগে থেকে আমায় জানাও হোয়াটসঅ্যাপে, আমার উত্তর দিতে সুবিধা হবে। ধরো 5টা থেকে 7টার মধ্যেই ফোন করবে ভাবলে, যদি প্রশ্নটা আগে থেকে আমায় জানাও, আমার উত্তর দিতে সুবিধা হবে। থ্যাংক ইউ।